বৈষ্ণব এক রকম করবেন আর কর্মজড় স্মার্তগণ শৈব সার থাকত সৌর ইত্যাদি এরা আর এক রকম ভাবে করবেন, তাদের ফলটা সেই রকম হবে। কৃষ্ণ ত্রয়োদশী ওই ব্রতেতে মন্ত্রটা এখানে বলছেন, মৃত্যুনা পার্শ্বদণ্ডাভ্যাং কাল শ্যামলয়াসহ ত্রয়োদশ্যাং বিপদানাত সূর্যজ প্রিয়তামিতি। ত্রয়োদশীতে দীপদান করলে পার্শ্বদণ্ড ও শ্যামলাসহ সূর্যতনয় শ্রী যমরাজ প্রীত হন, খুশি হন। বৈষ্ণব যদি খুশি হন নিশ্চয়ই সে কাজ করা উচিত, আমরাও সেই জন্যে বৈষ্ণব ভক্ত প্রত্যর্থে ভগবত প্রত্যর্থে আমরা সাধন ভজন ক্ষেত্রে যা কিছু অনুষ্ঠান সেগুলো করব। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করলে ফলটা অন্যরকম হবে। কৃষ্ণ চতুর্দশী কৃত্তমের মধ্যে ওই রকম বলেছেন, সেখানেও বলছেন কার্তিকে কৃষ্ণপক্ষে তু না যে তিথি যেদিনেতে অন্নকূট উৎসব হয় এবং গিরিরাজের পূজা ইত্যাদি হয় সেই সম্বন্ধে বলছেন। শুক্ল প্রতিপদ কৃত্য স্কন্দ পুরাণে উক্ত হয়েছে অমাবস্যা না চতুর্দশী প্রাতর গোবর্ধন পূজ্য দূতঞ্চৈব সমাচরে দূষণীয় সা গাব পূজ্যাশ্চ দহবাহন। প্রাতঃকালে গোবর্ধনে পূজা করে দূতক্রীড়া সমাচরণ করতে হয়, গোগণকে ভূষিত করে পূজা করবে, দহন পাত্রাদি ইত্যাদিরও পূজা করবে। গিরিরাজ গোবর্ধনের পূজার কথা এখানে বলছে। গিরিরাজ গোবর্ধনে শ্রী কৃষ্ণদাস বর্জ্যম শ্রী গোবর্ধন ভূধর শুক্ল প্রতিপদি প্রাত কার্তিকে অর্চত্র বৈষ্ণবই। প্রতিপদ সংযুক্ত অমাবস্যায় গো পূজা করা উচিত, ওই প্রকার পূজা করলেই প্রজা গো ইত্যাদির বৃদ্ধি ঘটে। আর এখানে বলছেন কার্তিক মাসে শুক্ল প্রতিপদে কৃষ্ণদাস বর্জ গোবর্ধন গিরিকে পূজা করা বৈষ্ণবের অবশ্য কর্তব্য। প্রাতঃকালে গোবর্ধনের পূজা করে রাত্রিতে জাগরণ করবে, এইরূপ পাঠ স্থানান্তরে দৃষ্টি হয়। বলছেন যে অমাবস্যা প্রতিপদ সংযুক্ত প্রতিপদে সকালেই পূজা সারতে হবে গিরিরাজ গোবর্ধনে। তথা গোবর্ধন পূজা বিধি, গোবর্ধন পূজা বিধি বলছেন মথুরায়াস তথা অন্যত্র কৃত্বা গোবর্ধনং গিরিম গোমায়েন মহাস্থূলং তত্র পূজ্য গিরির্যথা মথুরায়াং তথা সাক্ষাৎ কৃত্বা চৈব প্রদক্ষিণং বৈষ্ণবং ধাম সংক্রাত্ব মোদতে হরিসন্নিধৌ। মথুরা মণ্ডল ব্যতীত অন্যত্র পূজা করতে হলে গোময় দ্বারা বৃহৎ গিরি নির্মাণ পূর্বক প্রত্যক্ষ গোবর্ধন পূজাবৎ তাহাতেই গিরিবরের পূজা করিতে হইবে। লেখা আছে মথুরা অঞ্চল ছাড়া অন্য স্থানে গোময় দ্বারা গিরিরাজ প্রস্তুত করতে হবে। মথুরায় সাক্ষাৎ গোবর্ধনের পূজা করে প্রদক্ষিণ করলে হরিধামে গমন পূর্বক হরিধন নিধানে আনন্দ লাভ হয়। মথুরা অঞ্চলে আরোটা প্রয়োজন গিরিরাজকে সাক্ষাৎ ভাবে প্রদক্ষিণ করতে হবে। পূজা মন্ত্র গোবর্ধনের পূজার মন্ত্র এখানে দিয়েছেন, গোবর্ধন ধরাধার গোকুল ত্রাণ কারক বিষ্ণু বাহু কৃতশ্রায় গবাঙ্কটি প্রদৌ ভব। হে গোবর্ধন, হে ধরাধর, হে গোকুল ত্রাণ কারক, তুমি বিষ্ণু বাহু দ্বারা উত্থাপিত হয়েছিলে, আমাকে গুটি গো প্রদান কর। যিনি লোকপালগণের লক্ষ্মী স্বরূপিনী গোবর্ধন পূজার মন্ত্র একটা এখানে বলা হয়েছে আমাদেরই। বৈষ্ণবাচার্য জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাল শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুরীতে চটক পর্বতে ব্যাস পূজা করেছিলেন। সে সময় যে গিরিরাজের পূজা করেছিলেন সেসব সম্বন্ধে গৌড়ীয় পত্র পত্রিকায় বহু কথা লিখিত হয়েছে। তিনি গিরিরাজ গোবর্ধনের যে যে মন্ত্রে পূজা করেছিলেন আমি এইখানে সেইটুকুই আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। তিনি এই মন্ত্র ছাড়াও গিরিরাজের গোবর্ধন আরও তিনটে মন্ত্রে সে সময় পূজা করিয়েছিলেন। নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্তম, এই গোবর্ধন বাস প্রার্থনা দশকম এই একটি মন্ত্র, এর অর্থ হে গোবর্ধন গিরিরাজ, আপনি আমাকে অভীষ্ট আপনার নিকটে শ্রী রাধাকুণ্ড তটে বাসস্থান প্রদান করুন। দ্বিতীয় মন্ত্র এটা হলো রূপ গোস্বামী, প্রত্যাসাঙ্গে তং কুরু গোবর্ধনপুরম, এটা গোবর্ধনাষ্টক এক নম্বর রূপ গোস্বামী। অর্থ হে শৈলরাজ গোবর্ধন, আপনি আমার মনোবাঞ্ছা অভীষ্ট পূর্ণ করুন। তিন নম্বর মন্ত্র প্রথয়ন্তু সদা শর্ম গোবর্ধন, এ গোবর্ধনাষ্টক দ্বিতীয় নম্বর রূপ গোস্বামী। হে গিরিরাজ গোবর্ধন, আপনি সর্বদা আমাদের মঙ্গল বিস্তার করুন। এই তিনটি মন্ত্রেতেও গিরিরাজের পূজা হয়েছিল চটক পর্বতে, চটক পর্বত পুরী। ভগবান অতি তত্রৈব বলদেবেন সংযুত অপশ্যন নিবসন গোপন ইন্দ্রজাগ কৃতোত্তমন, বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে। এ রাজন, ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে ব্রজে বাস করতে করতে একদিন দেখতে পেলেন যে গোপগণ ইন্দ্রযজ্ঞের আয়োজন করছে। বিভিন্ন দেব দেবীর পূজা হচ্ছে, স্বয়ং কৃষ্ণ জগৎকে তত্ত্ব দর্শন শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। তিনি কিভাবে উল্টোপাল্টা করছে লোক সেটা সহ্য করবেন? নন্দ মহারাজ অন্যান্য গোপগণকে নিয়ে ইন্দ্র পূজা করছেন, সর্বেশ্বরেশ্বর কৃষ্ণচন্দ্র জগৎকে শিক্ষা দিয়েছেন, আধিকারিক দেব দেবীর পূজা করে ভক্তি লাভ হবে না, মুক্তি লাভই হবে না, তার ভক্তি লাভ কি হবে? তাই এখানে তিনি কিছু ব্যবস্থা নিতে চাচ্ছেন। মহারাজ ইত্যাদি এরা সব ইন্দ্রদেবের উদ্দেশ্যেই যাগযজ্ঞ করছিলেন, আয়োজন করছেন, হয়ে থাকে, বরাবর হয়ে আসছে। তদধিকোপি ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্রয়াবন অত পৃচ্ছত বৃদ্ধাদ নন্দ গুরু ভগবান, সর্বান্তর্যান সর্বসাক্ষী ভগবান এটা জেনেও নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণকে বিনয় অবনত ভাবে জিজ্ঞাসা করতে লাগলেন, একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, শুনতে খুব ভালো নয়, কিন্তু আদব কায়দা দরাজ তো ভগবান আশ্চর্য হচ্ছে, আশ্চর্য করে ও আগে জিজ্ঞেস করছে, বাবা এই পিত আপনারা যে এই আয়োজন করছে কিসের আয়োজন, সবই জানেন তো ভগবান, বিশ্বান্তর্যামী সর্বান্তর্যামী ভগবান সব জেনে বুঝে বুঝে আছে, কিন্তু তা হলেও নন্দ মহারাজের সঙ্গে আরো তো সব অনেক শ্রেষ্ঠ ব্যক্তিগণ সব তারাও তো ওই কর্মের মধ্যে আছে, সেই জন্য খুব বিনীত ভাবে জিজ্ঞাসা করছে, প্রশ্ন একেবারে অতি বুদ্ধিমান লোকের মতো আটঘাট বাঁধা প্রশ্ন, আপনাদের এই উদ্যোগ কোন বিষয়ের জন্য, যদি যোগ্যের জন্য হয় তবে ওই যোগ্যের ফল কি, একসঙ্গে অনেক প্রশ্ন, দেবতাই বা কে, কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য দ্বারা এই যোগ্য করবেন, এই সমস্ত বিষয় আমার নিকট দয়া করে বর্ণনা করুন, আমার খুব কৌতূহল হচ্ছে, অতএব হে পিত শ্রবণেচ্ছু আমার নিকট আপনি সমস্ত বিষয় বিস্তারিত ভাবে বলুন, আমি শুনতে আগ্রহী, এখানে কিসের আয়োজন হচ্ছে, যদি যোগ্যের জন্য হয় সেই যোগ্যের দেবতা কে, আর কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য ইত্যাদি মন্ত্র দ্বারা সেই যোগ্য করছেন, আমার শুনতে খুব আগ্রহ, আপনি দয়া করে বলুন, এ তদব্রহী মহান কাম বচ্চং সুস্থ সবিত কিছুক্ষণ পরেই আবার ভগবান বলছেন, তাদের মনোভাব দেখছে, প্রশ্ন করে কোন উত্তর পাচ্ছেন না, চুপ করে আছে, দেখেই ভগবান বলছেন, যারা সর্বত্র আত্মদৃষ্টি সম্পন্ন আত্মপর ভেদজ্ঞান রহিত মৈত্রী উদাসীন্য বা বিদ্বেষ ভাব রহিত এতাদৃশ সাধুগণ জগতে কোনো কর্মই গোপন করেন না, বাবাকে লক্ষ্য করে বলছেন কথাটা, উত্তর দিকে চাচ্ছেন না, সেই জন্যই কৃষ্ণ আবার এই কথাটা বলছেন, নাহি গোপং হি সাধুনাম কৃত্তং সর্বাত্মনানি, আর যারা ভেদ দৃষ্টি সম্পন্ন তারা যদিও উদাসীন ব্যক্তিকে শত্রুর ন্যায় বর্জন করেন, তার নিকটে মন্ত্রাদি গোপন রাখেন, তথাপি সুরিজনকে আত্মতুল্য বিশ্বাস করে থাকেন, আমি তো তোমাদের সুরি ছেড়ে দেব, কোন বিশ্লেষণটা না আসবে ভগবানের জন্য, তিনি পুত্র, তিনি সুরি, তিনি মিত্র, তিনি আত্মীয়, সব আমি যদি আপনার নিজেরই হই তাহলে আমার কাছে গোপন করার কিছুই তো, কথাটা হচ্ছে অতএব আমি আপনাদের শরীর বলে আমার নিকট মন্ত্রণা গোপন সঙ্গত নয়, আমার কাছে কিছু জন আপনারা গোপন করতে চাচ্ছেন, আমি সোজা সরলভাবে প্রশ্ন করেছি আপনাদের কাছে জানবার জন্য, চুপ করে আছেন আপনারা প্রবুদ্ধ দিচ্ছেন না, এই মনে হচ্ছে যে আপনারা কোনো জিনিস আমার কাছে গোপন করতে চাচ্ছেন, ছেলে তো যেসে ছেলে না, জ্ঞাত অজ্ঞাত আচ কর্মাণি জনয়ম অনুতিষ্ঠতি বিদুষ কর্ম সিদ্ধিষ্যৎ যথা না বিদুষো ভবেৎ, আবার বলছেন কৃষ্ণ, জগতের লোক সব কেউ কেউ কর্তব্য বিষয়ে অনাদি যাবতীয় বিষয়ে অবগত হয়ে কাজ করে, আবার কেউ কেউ অবগত না হয়েই কর্মের অনুষ্ঠান করেন। কিন্তু যারা বৃত্তান্ত সব জেনে শুনে বুঝে কর্ম করেন, তাদের কর্ম যেমন সুসম্পন্ন হয়, অজ্ঞ ব্যক্তির কর্ম তো তেমন হয় না। অতএব আপনাদের গতানুগতিক মার্গে না চলে সুরিতগণের সঙ্গে বিচার করেই কর্ম অনুষ্ঠান করা উচিত। সুরিতগণ মানে নিজে
বড় শরীর,
আমি তোমার ছেলে, আমাকে না জানিয়ে করছো কেন? তোমার সঙ্গে একটু পরামর্শই করো না, বলো না কি ব্যাপার। অজ্ঞ ব্যক্তির কর্ম তেমন হয় না, গতানুগতিক মার্গ মানে আমার বাচ্চা বাচ্চারা এরকম করে এসেছেন, আমার পূর্বপুরুষরা এরকম করে এসেছেন, সুতরাং আমিও করছি। এখন পূর্বপুরুষরা যদি কিছু উল্টোপাল্টা করে এসেছেন, সেটা কি বদল হতে পারবে না? সেটা তো বদল করা উচিত। যদি সেটা অশাস্ত্রীয় হয়, যদি সেই অনুষ্ঠান অযৌক্তিক হয়, অসিদ্ধান্তকর হয়, তাহলে সেটাকে পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। আইনের কথা, শাস্ত্রের কথা, পূর্বপুরুষ করে আসছেন, এটা বড় কথা হলো না। বড় কথা হলো শাস্ত্রানুকর্ম তেমন হয় না, গতানুগতিক মার্গ মানে আমার বাচ্চা বাচ্চারা এরকম করে এসেছেন, আমার পূর্বপুরুষরা এরকম করে এসেছেন, সুতরাং আমিও করছি। এখন পূর্বপুরুষরা যদি কিছু উল্টোপাল্টা করে এসেছেন, সেটা কি বদল হতে পারবে না? সেটা তো বদল করা উচিত। যদি সেটা অশাস্ত্রীয় হয়, যদি সেই অনুষ্ঠান অযৌক্তিক হয়, অসিদ্ধান্তকর হয়, তাহলে সেটাকে পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। আইনের কথা, শাস্ত্রের কথা, পূর্বপুরুষ করে আসছেন, এটা বড় কথা হলো না। বড় কথা হলো শাস্ত্রানুসারে হচ্ছে কিনা, সেটা যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত অনুসারে হচ্ছে কিনা, সেটা এটা হলো বড় কথা। গতানুগতিক মার্গটা কি? কতগুলো মেড়া যাচ্ছে সামনে, একটা ভেড়া বা মেড়া সে একটা লাফ মেরেছে খুব আনন্দে, আর পিছনে যতগুলো মেড়া ছিল সবগুলো একটা সেই পয়েন্টে গিয়েই লাফ মারছে, একেবারে গতানুগতিক মার্গ। লাভ দিয়ে কোথায় খানা করতে পড়বে না, কোথায় কি হবে, হাত পাঙ্গে সেরকম ঠিক নেই। একটা যখন আগে লাভ মেরেছে আর পিছনে যতগুলো আছে সেগুলো সব ঠিক সেই পয়েন্টে এসেই লাভ মারছে, গতানুগতিক মার্গ। ভালো কি গন্ধ বুঝি না, এতে উপকার আছে কি অপকার আছে বুঝি না, না করলাম, আরে আরো দর্জন করছে আমিও করলাম, এইরকম আর কি। তত্র তাবৎ ক্রিয়াযোগ ভগবতাং কিং বিচারিত অথবা লৌকিক স্তন্মে পৃথত সাধু ভণ্যতাম। আমি জিজ্ঞাসা করি, বাবা আপনাদের এই যে ক্রিয়ানুষ্ঠান, এটা কি কোনো শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে? ধরেছে পয়েন্টে, আগে একটুখানি বলে নিয়ে শেষ করে একবারে আইন ধরে কথা, এটা কি কোনো শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে? না, লৌকিক আচারে এটা আপনারা করছেন। আমার যুক্তি সহকারে বলুন। ও বাবা, ছেলেটা আবার যুক্তিও জানে, যুক্তি সহকারে বলুন, অতটুকু বাচ্চা আবার যুক্তিও জানে। শাস্ত্রেরই কথা, আমি যা কিছু করব, যা কিছু শ্রবণ কীর্তন করব, সবটার পিছনে থাকবে তত্ত্ব সিদ্ধান্ত। ওটা ভুল কি ঠিক সেটা যাচাই করতে হবে আগে, তারপরে অনুষ্ঠান করব। আমার কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা কে বুঝিয়ে দেবে? যদি আমার কাছাকাছি কোনো গুরু বৈষ্ণববর্গ থাকেন তারা বুঝাবেন, আর যদি আমার কাছে যদি শাস্ত্র আছে আমি যদি দেখে খুলে নিয়ে দেখে শুনে বুঝতে পারি সেও একটা, যদি সামনাসামনি কোনো আমার গুরু বৈষ্ণব বর্গ কেউ নেয় তাহলে শাস্ত্রই আমার প্রমাণ, শাস্ত্র খুলে দেখব। তো যখনই শাস্ত্র খুললাম তখনই দেখলাম না রে বাবা, যে তো ঠিক হচ্ছে না শাস্ত্র অনুসারে। আর যদি শাস্ত্র অনুসারে হয় সেটা শাস্ত্রেই লেখা আছে গীতার মধ্যে, তসমাত শাস্ত্র প্রমাণংটি কার্যাকার্য ব্যবস্থিত। এটা ভালো কি মন্দ এটা শাস্ত্র আলোচনা করলেই বুঝতে পারবে। শাস্ত্রই বুঝিয়ে দিয়েছেন সেটা কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা কল্যাণকারী আর কোনটা অকল্যাণকারী সবটাই বুঝানো আছে। সুতরাং শাস্ত্রই সেখানে প্রমাণ। তাই এখানে জিজ্ঞাসা করেছেন এটা কি এই অনুষ্ঠানটি কোনো শাস্ত্রানুসারে হচ্ছে না তোমরা খেয়াল খুশি মতো একটা কিছু করছো। এত কথা বলবার পর নন্দ মহারাজ আর কি চুপ করে থাকতে পারেন, অনেক কথা বলে ফেলেছে বাচ্চা। শ্রী নন্দ উবাচ, নন্দরাজ বলছেন, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্ত শাপমূর্তয়া দেবী বর্ষন্তি ভূতানাম প্রীণনং জীবনং পয়া। একেবারে তার যা ছিল ভাঁড়ে সব বলে দিচ্ছেন, আরম্ভ করেছেন কেবল মাত্র। নন্দ মহারাজ বলছেন, দেখো বাবা, ভগবান ইন্দ্রদেব পর্জন্য রূপ আমরা যেখানে অনুষ্ঠান করছি ইন্দ্রদেব করছেন সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন। ইন্দ্রদেব পর্জন্য রূপ, তার আগে একটা ভগবান লাগিয়ে দিয়েছেন, ভগবানই বলছেন ইন্দ্রদেবের বিশেষণ, তার পিছনে লাগিয়ে দিয়েছেন ভগবান। মেঘ সম তারই প্রিয় মূর্তি স্বরূপ, সেই মেঘই স্থাবর জঙ্গম ভূতগণের তৃপ্তিজনক মৃত প্রায় তৃণাদি প্রাণপ্রদ জল বর্ষণ করে থাকেন। নন্দ মহারাজের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো এখানে তো ওরই উদ্দেশ্য করছি, যার যোগ্য সেই ইন্দ্রের মহিমার কথা বলছেন এখানে। ইন্দ্রের কি ডিউটি, তিনি কি করেন, বাড়ি বর্ষণ করেন? সময় হয়েছে কি বর্ষণ না হলে তো চাষাবাদ হবে না, লোকে খাবে কি? কিন্তু বলবার সময় একটা ইন্দ্রের আগে একটা ভগবান শব্দ লাগিয়ে দিয়েছে নন্দ মহারাজ। হে বৎস তং তাত বয়ং অন্যে চ বর্মুচং প্রতিমীশ্বরং দ্রব্যৈস্তদ রেতসা সিদ্ধৈ যজন্তে ক্রতুভীর নরা। হে বৎস, কৃষ্ণকে বলছেন, আমরা এবং অন্য মানবগণ সেই মেঘাধিপতি ঈশ্বর ইন্দ্রদেবকে নদীয় বৃষ্টিজাত ধান্যাদি দ্রব্য সম্পাদিত যজ্ঞ সমূহ দ্বারা আরাধনা করি। এটা সেই জন্য এই যজ্ঞ আরম্ভ হয়েছে সেই ইন্দ্রের জন্য। কিন্তু ভোরবার বেলায় দুটো বিশেষণ উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছেন নন্দ মহারাজ। নন্দ মহারাজ লাগাননি, বিদ্যা সরস্বতী তার মুখের রং ভুল কথা লাগিয়ে দিয়েছে। ইন্দ্রদেবের বেলায় তার বিষয়টা প্রথমে দিয়ে দিয়েছেন ভগবান, তারপরে আবার এদিকে একটা ঈশ্বর লাগালেন। তৎসেষণ তৎসেষেন নোপজীবন্তি ত্রিবর্গ ফল হেতবে পুংসাং পুরুষাকারানাম পর্জন্য ফলভাবন। সেই যজ্ঞ অবশিষ্ট অন্ন দ্বারাই এ জগতের লোক সবাই জীবন ধারণ করে, ত্রিবর্গ সম্পাদনে সমর্থ হয়। যদি বলো কৃষি প্রবৃতি লোকে জীবন পায়, তথাপি মেঘই ওই কৃষি প্রবৃতি কর্মের ফল সম্পাদন করে, লোকে কাজ করে। কিন্তু যদি বাড়ি বর্ষণ না করেন ইন্দ্রদেব, তাহলে কিসের চাষাবাদ হবে? সব শেষ হয়ে যাবে, জলে পুড়ে যাবে, চাষ আরম্ভই হবে না যদি সময় উপযোগী বর্ষণ না হয়। সুতরাং এই বিষয়ে আমাদের ইন্দ্রদেবের পর নির্ভর করতে হয়। জয় এ নাও বিসৃজে ধর্ম পারম্পর্যাগত নর কাম দেশাদ ভয়াল লোভাত সবই নাপনোতি শোভনম। যে ব্যক্তি এখন একটা নিষেধনামা জারি করে দিচ্ছেন নন্দ মহারাজ, যেটা কৃষ্ণের গায়ে খুব লাগবে, যে ব্যক্তি স্বেচ্ছা বিদ্বেষ ভয় লোভবশত কুল পরম্পরাগত এই ধর্ম পরিত্যাগ করেন, তিনি নিশ্চয়ই মঙ্গল লাভ করেন না।
কথা বলেছেন,
আর যাবে কোথায়? আর উত্তর ঠিক ঠিক এসে যাচ্ছে। এবার বাবা আবার এরকম উল্টো পাল্টা বলে ফেললেন। এখন সুখদেবের বলা বলার পালা। তিনি বলছেন, বচো নিসম্মানন্দস্য তথান্যে সংব্রজুকোষম ইন্দ্রায় মন্যুং জনয়ন বিতরং প্রাহ কেশব। কেশব কৃষ্ণ, তিনি এই কথা শুনে বাবাকে বলছেন নন্দ মহারাজকে, খুব ক্রোধ রাগ হয়েছে কৃষ্ণের এই কথা শুনে। বাবা এরকম কথা বলছে, নন্দ মহারাজ এবং অন্যান্য প্রজাবাসীগণের এইরূপ বাক্য শ্রবণ করে ইন্দ্রের ক্রোধ উৎপাদন দ্বারা তাকে গর্ভ পর্বত থেকে অবতরণ করার জন্য নন্দ মহারাজকে বলতে লাগলেন, যার জন্য যোগ্য হচ্ছে সে লোকটা তো হলো কর্মচারী একজন, আর মালিকের কাছে এইসব কথাগুলো আসছে, সমগ্র জগতের মালিক তার কাছে কথাটা এলো, তার এক কর্মচারী, তার কর্মচারীকে মালিকের মতো সব সম্মান দিচ্ছে। ইন্দ্রের পরে রাগ হয়েছে কৃষ্ণের, তাই নন্দ মহারাজকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, সেই ভগবান উবাচ, ভগবান বলছেন কৃষ্ণ, কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব প্রদীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্ম নৈবা বিপদ্যতে। কৃষ্ণ বলছেন সমস্ত ব্রজবাসীগণকে শুনিয়ে, বাবাকে তো বলছেনই আর সব ব্রজবাসী আর যারা যারা আছেন সব সকলকে লক্ষ্য করে বলছেন, হে পিত, ইহলোকে জীবগণ কর্মবশতেই জন্ম মৃত্যু সুখ দুঃখ ভয় শুভাশুভ লাভ করে, কর্মই তার জন্য দায়ী। আবার বলছেন, অস্তিচেত ঈশ্বর আকর্ষিত ফল রূপণ্য কর্মনাম কর্তারং ভজতে সোপি ন চকর্তু প্রভুরীশ। যদিও অপরের কর্মফলদাতা একজন ঈশ্বর আছেন, তথাপি তিনি কর্মপ্রবৃত্তি অন্য কোন বস্তুকে অবলম্বন করেই তো সবকিছু করেন, কর্ম না করে কারো ফল পেতে দেখা যায় না, কর্ম করলেই তো ফলটা পাওয়া যায়, সে ভালো ফলই হোক আর খারাপ ফলই হোক, কিন্তু তার সেটা কর্মের দ্বারাই সম্ভব হয়। সময় হয়ে গেছে, এইখানেই রাখছি আজকে। ইতি শ্রীমদ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসং সংহিতায়ং বৈজারশিকং দশমস্কন্ধে ইন্দ্রমকভঙ্গো নাম চতুর্বিংশোধ্যায়ঃ মনসাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
আচ্ছা দেখো, আবার একটা ঘুরিয়ে বলি, ভক্তিবিনোদ ঠাকুর গান গাইলেন শ্রী রাধাকৃষ্ণ পদ কমলে মন, প্রথমের দিকে সাধকদের মতো এই কথাগুলো বলে গেলেন, শেষকালে আমি ভাগ্যহীন দিন আর অরুচি অর বাচীন না জানি ভগতি দেশ নিজ গুণে না তো কর্ম আত্মসাধ বুঝে, তারপরে সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝি সেবামৃত কর দান। বুঝলাম এও কেউ চাইছেন প্রার্থনা করছেন, কিন্তু লাইনটা তো ভক্তিবিনোদ ঠাকুরের নিজস্ব ব্যাপার। ইয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনানি রিদর্শকীর অযোগ্য কিং করে বিনোদ ধরিছে পায়, যিনি বলবেন তিনি ও লাইনটা বলতে পারবেন না, তো তিনি যদি মন্ডলী মত করি করেন তিনি ওটা বলতে পারবেন না, কেন তার বলবার অধিকার নেই তো, তিনি তো অনধিকারী ব্যক্তি, তিনি কি রিদর্শকীর অযোগ্য কিং করি? ভক্তিবিনোদ ঠাকুর তার যোগ্যতা তার ক্ষমতা ছিল, তিনি বলেছেন ওটা, তিনি অনলাইন কাম কেন বলছেন? আসলে যার অধিকার আছে তিনি অধিকার অনুসারে সেইটা বলতেন, দর্শকের অযোগ্য কিং করি আমি বলতে পারবো না, আর পাঁচজন সাধারণ মানুষ বলতে পারবে না, বলবার ক্ষমতা নেই, দর্শকের যে কিং করি তার যে ক্ষমতা অধিকার সেটা তো আমার নয়, তাহলে আমি কেন বলতে যাচ্ছি ওটা মিথ্যা কথা বাজে কথা? খেয়ে লড়ি দেখো কি তার রাজ্য কাকিং করি কে তার কি কাজ আছে ডিউটি আছে সে বা আছে সে সম্বন্ধে কোনো এ ধারণা আছে বাস্তব ধারণা আছে আমার তো আমি ওখান গাইছি কেন জীবন সে বা ক্রীড়া মন্ডলে নিযুক্ত করো আমায় এটা আমি ঘটব ঘটুক না কে কে লোকটা সে লোকটা কে নিজে বলে বলুক যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় তখন আমি গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ওটা বলব ওলাই আমার নয় সব জায়গায় বললেই তো গায়ের জোর তো সব জায়গায় চলবে না বিচারের কথা এগুলো এমন বিচার করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের ভিতরে বহু জায়গায় রয়েছে মানে নিজের পরে সব গালাগালি গালি গালাগালিটা নিজের পরে ভক্তিবিনোদ ঠাকুরের দায় পড়েছিল হারামজাদা বদমাইশে আমরা এই আমাদের জন্যই ওই গান লেখা হয়েছে সেখান তো কই করতে শুনি না আমার জীবন সদা পাপে রত না ইক পুণ্যের লেশ পরে রে উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবে দেখলেশ নিজ সুখ লাগি পাপে না হিডরি দয়াহীন স্বার্থপর পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি পর সুখ দুঃখ কর অশেষ কামনা হৃদিমা জীবন ক্রোধিদম্ব পরায়ণ মদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ নিদ্রামেশ্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ লোভহত সদা কামি এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর শুভ কার্য শূন্য সদা নর্তমনা নানা দুঃখে জর জ্বর ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা তিনি লিখেছেন শুধুমাত্র ভক্তিবিনোদ ঠাকুরের ঝাড়ে পড়ে যাবে সে কীর্তন আমি করি কেন গুরুদেব শুধু কেবল আমারই মানবার বস্তু গুরুদেবের প্রতি যে আমি এ আরোপ করব সেটা শুধু আমি আমার গুরুদেবের প্রতি করব অন্য গুরুদেবের প্রতি করব না আমার গুরু বর্গের প্রতি করব না পূর্ব গোস্বামীগণ তারা যদি অপ্রাকৃত দৈন্য করে তারা কিছু লিখেছেন সেটা আমি পড়বো না তো বলো না ওই যে যেমন বললাম কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন পুরুষের চিঠি হয়ে যাবো আমি ওর লাইনটা উচ্চারণ করবো না তো ওটা উচ্চারণ করলে তো পা আমি কখনো উচ্চারণ করবো না তার সমুখ কহে নাম সংকীর্তন সেখানে আমি প্রভু অমুক কৃষ্ণ অমুক কৃষ্ণ দাস কাহে কি অমুক কহে নাম সংকীর্তন এগুলো কি কথা এগুলো প্রথম লাইনটা তার বলতে হবে তিনি বলছেন কথাবার্তা তিনি আমি নই তারপরে তার আনুগত্যে আমি আমি যদি কাউকে না বুঝাতে পারি আমি আমার মতো ব্যবস্থা নিলাম সেখানে কারো বলবার কিছু নেই আমি যদি কাউকে বলে বুঝাতে পারি তত্ত্ব সিদ্ধান্ত বলে তাহলে আমি সেখানে কিছু করতে পারি কিন্তু যেখানে আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই একটা লোক কিছুতেই বুঝবে না আমার সেখানে করব কিছু করবারও নেই সেখানে আমার করবারও কিছু নেই সোজা কথা আমার আমি লোক এমনি চুপচাপ থাকি কিন্তু আমি নিজের আমার বিচার নিয়ে চলিয়ে নিই আমার বিচার মানে শাস্ত্রের যে বিচারটা সেটা যদি আমি কাউকে বুঝাতে না পারি তাহলে আমি বুঝবো আমি অক্ষম আমি আমার অধিকারী এই ভেবে আমি চুপ করে থাকবো কিন্তু আমি আমার ব্যবস্থা নিয়ে নেব সোজা কথা এর ভিতরে একটুও কপটা ধরে আশ্চর্য ব্যাপার সব বৈষ্ণবগণ যা করছেন সব গুরুবর্গ যা করছেন আমি তার থেকে কিছু আলাদা করবো বলো না আশ্চর্য লাগে বলতে দুঃখ লাগে কষ্ট হয় একই জাতীয় বিচার রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী দেখো নরোত্তম ঠাকুরের পদাবলী দেখো তার ভিতরে বহু এ মানে বৈরাগ্য সূচক এবং দীনত্ব সূচক পদের মধ্যে আছে সেখানে আমি কি করে গাইব পদকর্তা তো তিনি আমি নয় তো তার যে অপ্রসিত দৈন্য তারপরে হস্তক্ষেপ করবার আমার অধিকার আছে কে অধিকার দিল সেই অধিকার তারপর তার মতো গাইতে হবে প্রথমে শেষের দিকে বলতে পারি অমুকের দাস কাহে নাম সংকীর্তন এমন বলতে পারি কিন্তু প্রথম লাইন তো বলার ক্ষমতা আমার নেই প্রথম লাইন তো আমার উপরওয়ালা তিনি দৈন্য করেছেন তাহলে আমি কি কখনো ওই লাইন গাইবো না? কোন আমাদের কেমন দৈন্য হওয়া দরকার, আমাদের কেমন থাকা দরকার সাধন ভোজন, সেই জন্য আমি বলবো না পুলিশের তিনি বলেছেন না বলেননি, তিনি কেউ গাড়ি চাপিয়ে দিয়েছে তার অভাগা দুর্ভাগা থেকে আরো আরো অত্যন্ত আরো কথাগুলো বলা আছে, যেগুলো আমাদের উপর মানুষের দৈন্য, স্বাভাবিক দৈন্য। আমি তারপরে আজকাল করবো কি করে, যদি কেউ দৈন্য করে বলেছেন আমার গুরুবর্গ, এটা কি বিচার একটা? আমি জানবো আমার গুরুদেব স্বাভাবিক দৈন্য করেছেন, অপ্রাকৃত দৈন্য করেছেন তারা, আমার দৈন্য দৈন্য শিকারের মধ্যে, দৈন্যতা দীনতা শিকারের মধ্যে সেখানে কপটতা আছে, কিন্তু আমার গুরুদেবের দৈন্যের ভিতরে তো কপটতা নেই। আমি কপটতা রেখেই বলছি, হ্যাঁ হ্যাঁ আমাকে কৃপা করো, দয়া করো। আমার গুরুদেব তার গুরুদেবকে তো এরকম কপটতা রেখে বলেননি, স্বাভাবিকভাবে বলেছেন, অন্তর থেকে বলেছেন। তো বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য সেটাকে সংশোধন করবার ক্ষমতা আমার আছে, আমি আমি করবো। আমি জানবো আমার গুরুদেব মন্নাথ শ্রী জগন্নাথ মধুগুরু শ্রী জগৎগুরু, এই হাজার বার আমি চিন্তা করবো। কিন্তু তাই বলে তত্ত্ব সিদ্ধান্ত করে আজ থেকে করা তো চলবে না, এটা কি কথা? সব জায়গায় যত পদ আছে পদকর্তার লাইন বলতে হবে আগে, তারপরে বলতে হবে অমুকের দাসময়ী, এটুকু বলতে হবে। যদি সেখানে তার দৈন্যের যদি এ হয় সেজন্য আমার ভিতরেও সেই অপ্রাকৃত দৈন্য ভিতরে প্রবেশ করুক, আমার আমার গুরুবর্গের আশীর্বাদে, সেজন্য তার আনুগত্য স্বীকার করে পরে অমুকের দাস শ্রী কেশবের দাস কারে নাম সংকীর্ত, পরে আমি বলবো তার আনুগত্য। কিন্তু প্রথম লাইন তো তার, ওটা তো আমি বলি, ওর মধ্যে কিছু সহজই এগিয়ে আছে, সহজীয়তার মধ্যে এমন কিছু বিচার হতে পারে, কিন্তু গৌরী মঠের লোক তো সহজিয়া নয়, প্রাকৃত সহজিয়া নয়, তারা তো ওরকম বলেন না। শুনে আসছি তো আমি প্রভুদের সময় থেকে শুনে আসছি, তুমি যাও অন্যান্য মঠে যাও, তারা কিভাবে কীর্তন করেন শোনো। কতকর্তার লাইন বলবেন বলে অমুকের দাস, কিন্তু যেখানে আবার তার নিজস্ব ব্যাপার আছে সেখানে ওটাও বলা চলবে না। ওই যেমন বললাম উদাহরণ, যুগল সেবায় শ্রীরাস মন্ডলে নিযুক্ত কর্মমায় লড়িতা সখী রাজজ্ঞা কিং করি বিনোদ ধরি চেপায়, ও লাইন আমার বলিবার ক্ষমতা নেই, তা তিনি বলেছেন। যদি আমার অধিকার না থাকে আমি গাইবো না ও কীর্তন, আর যদি গাইতে পারি তাহলে এটা কেন গাইতে পারি না? অনধিকারের অধিকার প্রাপ্তি একটা কথা, অধিকারীর অধিকার প্রাপ্তি আর অনধিকারের অধিকার প্রাপ্তি। আমার অত বড় বুকের পাটা আছে, জীবন সেবায় শ্রী আসমন্ডলে নিযুক্ত করা হয়, আমি একজন লেম্যান, আমি বলবো এটা আমার গুরুদেব বলেছেন ওটা, কিন্তু আমি বলতে পারি না। আমার যদি ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে তা আমি বলবো, চুপচাপ বলবো, চুপচাপ বলবো, ঘরে বসে বলবো, ঘরে বসে কাঁদবো, আমি প্রকাশ্যে ওটা বলবো না। ওটা তো একটা স্পেশাল অধিকার, আমি হাজারো লোকের সামনে ওটা বলব না, আমি চুপচাপ ঘরে বসে বলতে পারি ওটা, যদি আমার ওরকম অধিকার দরকার আছে। কিন্তু ওটা বলেছেন কে, কথাটা কে বললেন? কিন্তু স্বেচ্ছা লোক অধিকারের প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি বলেছেন জীবন সেবায় শ্রী রাষ্ট্রমন্ডলে নিযুক্ত করো আমার, কে তিনি? ললিতা সখী রাজজ্ঞা কিং করি, অযোগ্যা অযোগ্য শব্দটা বলতে আমার গায়ে লাগবে না, আমি তো খুব ভক্ত। তিনি বলেছেন তার লাইন, আগে ও লাইন বলতে হবে অযোগ্য কিং করি, আমি নিজে জেনে রাখবো তিনি অত্যন্ত সুযোগ্য, এটা আমার ভিতরকার ধারণা থাকবে। কিন্তু অযোগ্য কিং করি তিনি অপ্রাকৃত দৈন্য করে ওটা দেখেছেন বলেছেন, আমি বলি কেন ওটা? ওটার বেলায় আলাদা আইন না, আমার গুরুদেবের বেলায় আলাদা। বলছেন যে আমার গুরুর পূর্বে অপ্রকট শব্দটা ব্যবহার হবে, আর সকলের বেলায় অন্য শব্দ ব্যবহার হবে। এটা নিজে তত্ত্ব দর্শন না, কথা উঠলে আমি ছেড়ে দিয়ে কথা বলব না কাকু। আমি কারো কাকু লক্ষ্য করে কিছু বলছি না, কিন্তু তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হবে। আমার গুরুদেব যদি মরে যান তখন আমি বলবো আমার গুরুদেব অপ্রকট হয়েছেন। আর যত সব মঠ মন্দির আছে সেখানকার তাদের গুরুদেব যদি মরে যান তা ওরা মরেই গেছে, ওরা ওদের বেলায় অপ্রকট শব্দ লাগানো যাবে না, আবির্ভাব তিরুভাব শব্দ লাগানো যাবে না। একটি জাতীয় বিচার গো ওই মায়াপুরের মহারাজ করছে, ওসব পাঁচই আছে আমার কাছে, আমি সব দেখি ওগুলো। আমার ছেলে যদি দোষ করে তার ফাইন হবে, সেই একই ফাইন হবে। অন্য ছেলে দোষ করলেও যে ফাইন হবে, আমার ছেলে দোষ করলে সেই ফাইন হবে। আইনের কথা এটা, আমি কেন ওরকম করবো? গুরু বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্যের পর আমার হস্তক্ষেপ করবার কোনো অধিকার নাই, কেউ আমাকে দেয়নি। এ তত্ত্ব সিদ্ধান্ত আমি বুঝাতে পারিনি, সুতরাং আমি আমার ব্যবস্থা নেব। আমার গুরু বৈষ্ণবের মধ্যে আছে এমন জানো, কাশিম বাজারের মহারাজার এতে নিমন্ত্রিত হয়ে প্রভুবাদ গিয়েছিলেন, হরিকথা বলার সময় দেয়নি তারা, মাত্র 5 মিনিট সময় দিয়েছে। উনি সেখানে 3 দিন ছিলেন, 3 দিন না খেয়েছিলেন, চলে এসছেন। আমি হরিকথা বলতে পারলাম না, হরিকথা বলবার জন্য আমাকে ডাকা হয়েছে, এনেছি, অথচ আমাকে 5 মিনিট সময় দিচ্ছে এরা, আর সকলকে দিচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তিনি সেখানে জলগ্রহণ করেননি, আমি ওই টাইপের লোক। যে তুলসী পাতার একটা টুকরো নিয়ে পূজা করা যায়, একটা টুকরা যদি তুলসী পাতা না থাকে কাশ্মীর ওদিকে তুলসী বাঁচে না, সেখানকার লোক কি করে? তুলসী কাঠ থাকে, সে কাঠ ঘষে নিয়ে তাই দিয়ে চন্দন দিয়ে করে পূজা করে। তারা লেখা আছে, বুঝে যেগুলো লেখা আছে স্মৃতিতে আমি মানবো। তুলসী পাতার এই পাতা দিতে এই পিঠ দিতে হবে, ও পিঠ দেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমাকে দেখাতে হবে, স্মৃতি থেকে দেখালে আমি মানবো। এটা সব জিনিসে কতগুলো বড় হয়েছে বলছে, গঙ্গা জলে পূজা হবে না, জীবনের জলে পূজা হবে না, জীবনের জলে তো আগে মতে, আর গঙ্গা জলে মড়া ভেসে যায়, সুতরাং ও দিয়ে কি করে হবে? ও তো ঠাকুরের পায়ে পা ধোয়া জল, ঠাকুরের পা ধোয়া জল দিয়ে ঠাকুরের পূজা করবো কি করে? কত বড় বড় অভিজ্ঞ সমস্ত সব রিসার্চ স্কলার সব, মুশকিলের কথা। কোথায় যাবো তত্ত্ব সিদ্ধান্তে জানায়?
পরম
গুরুদেবের নাম করলেই হয়ে গেল নাকি?
আমাকে একদিন বলছে যে গুরুদেব আমাকে বলেছে এইভাবে দিবে আর এইটাই
হবে, গুরুদেব বলেছে তাই হবে, বলেছে তা সে ওই করবে আর কি। বলো দেখি, গঙ্গার জল ঠাকুরের পুজো লাগবে না, যমুনার জল ঠাকুরের পুজো লাগবে না,
ওদিকে টিউবওয়েলের জল লাগছে না, তাতে চামড়ার ওয়াটার আছে। ওদিকে পুকুরের জল লাগছে না, সেখানে লোকে থুতু ফেলায় ফেলে। নদীর জলে লাগছে না, কেন ওতে মোড়া ভেসে যায়। কোথাকার জলে লাগবে তাহলে পুজো? তাহলে পুজো হবে কোন জল দিয়ে? তাহলে নদী লাগলো না, পুকুর লাগলো না, দিঘি লাগলো না, টিউবওয়েল লাগলো না, কুয়ো লাগলো না, কুয়োতে ভেঙে মতে পুজো দিয়ে হবে না ঠাকুরের পুজো?
তিনি বলছেন, তিনি কিসে করছেন?
আমি জানি না। তার তিনি কি করছেন না করছেন, আমার দ্যাটস নট মাই লুক আউট। আমি দেখবো না ওটা। আমি কথাগুলো নিয়ে যে আলোচনা আছে সেই নিয়ে কথাটা উঠছি। তার গুরুদেবই গুরুদেব, আর 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 কারো গুরুদেব না। না তিনি গুরুদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আর আমি যে শব্দ বলবো যে গুরুদেব বলেছেন, সেটা আমি দেখিয়ে দেবো তার বক্তৃতা থেকে, তার এর থেকে আমি দেখিয়ে দেবো। আমি তার নামে চালাবো না, তার দেখিয়ে দেবো। হ্যাঁ, তিনি এই জায়গায় বলেছেন, এই জায়গায় এটা বলেছেন। বাড়াবাড়ি ফর দি বেটারমেন্ট হওয়া ভালো, বাড়াবাড়িটা ফর দি ওয়ার্স্ট পসিবল ভিউ, সেই জন্য বাড়াবাড়ি ভালো না, বেটারমেন্টের জন্য ভালো নিশ্চয়ই। তাও সেখানে সমালোচনা আছে, বলবে অতি বাড়ি জগন্নাথ বলে দেবে, সঙ্গে সঙ্গে তত্ত্বদর্শী ব্যক্তি বলে দেবেন আমাকে অতি বাড়ি জগন্নাথ। আবার যদি না মানি গুরুদেবের কথা, কিং করি বিনোদ ধরি চেপায় বলো, প্রভু নরোত্তম ঠাকুর বলো, যেখানে দাস নরোত্তম বলেছে সেখানে দাস শব্দ ঠাকুর গায়ে লেগে যাচ্ছে। তিনি দৈন্য করেছেন, নরোত্তম ঠাকুর দৈন্য করেছেন। প্রভু কৃষ্ণদাস কয়ে দিন, কৃষ্ণদাস দিনের বেলায় প্রভু হয়ে গেল। সহজে এগ্রি এগুলো প্রথমে পদকর্তার লাইন বলতে হবে, সেটা তার দাস ভৃত্য দর্শন দর্শানি, সেটা বলতে হবে দ্বিতীয় লাইন। তুমি যাও সব গৌড়ি মঠে যাও, গিয়ে দেখো তারা কি কিভাবে কীর্তন গুলো করেন। প্রভু ওদের পুরনো শিষ্য এখনো আছেন, তাদের জিজ্ঞেস করো। কিছু গুরুদেবের নামে চালিয়ে দিলে হয়ে যাবে না রকম। কৃষ্ণগণ গুরুগণ তারা তাদের অপ্রাকৃত দৈন্য তারা প্রকাশ করেছেন ভগবানের কাছে, তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার আসছে? তাতে আমার হস্তক্ষেপ করার কি অধিকার বলো না, বোঝা কথা। এই দৈন্য তারা করেছেন, তাদের দৈন্য, তাদের পরে হস্তক্ষেপ করছি আমি কেন? তারা দৈন্য করবেন না, আমার গুরুদেব, আমি আমার গুরুদেবের কাছে দৈন্য করছি। আমার গুরুদেব প্রভুবাদের কাছে দৈন্য করছেন, প্রভুবাদ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, অন্যান্য গোস্বামীবর্গের কাছে দৈন্য করছেন, ঢুকবে না এটা, এ দ্বারা থাকবে না। আমার গুরুদেবের কাছে আমি হাজারবার দৈন্য করবো।
আপনার গুরুদেব তো কীর্তন টীর্তন করতেন, শুনেছেন মানে যেরকম কিছু বলতে?
হ্যাঁ,
আপনার গুরুদেব কীর্তন
টীর্তন। আরে সেই কি সেই নিয়ে ঠেলা ঠেলি জানো, এখনো পর্যন্ত যেহেতু গুরুদেব আমার বলেছেন আমি এখানে কিছু বলি না। যদি আমার গুরুদেবের সঙ্গে ডাইরেক্ট সে সময় হতো, সে সময় আমি যুক্তি দিয়ে তাকে বলতাম, কিন্তু তখন তো সুযোগ হয়নি। আমাদের যে গুরু বন্দনা আছে না, গুরু বন্দনা, সেই গুরু বন্দনার ভিতরে আমাদের সুরটা হয় না। অধমার বিঠুলাচার্য এলেন গৌড়ি মঠে, বুঝেছো, তিনি শুনলেন, তিনি ইয়ে ছিলেন, খুব খুব পণ্ডিত ছিলেন এবং প্রভুদের খুব প্রিয় ছিলেন। তো তিনি বলছেন, আপনারা এই যে সুর করে বলছেন এ তো হচ্ছে না, ছন্দ এও ঠিক হচ্ছে না, তো এটাকে ঠিক করে বলবেন। তো তিনি নিজে গিয়ে শুনালেন আমাদের গুরুবন্ধনটা। তা সেখানে স্ত্রী চলে যাচ্ছে একদিকে, আর একদিকে এ আসছে, সুরতাল লাইমানের মেলায় ওটা হবে। সেখানে যারা সুরতাল লাইমান জানেন তারা ওটা বুঝতে পারেন, কিন্তু সুরতাল লাইমানের যারা ধার ধারেন না তাদের কাছে ওটা কিছুই না, ওটা কিছুই না, কোনো ব্যাপারই না। ঠাকুর